সিসি নাইনের দ্য ফ্রেঞ্চ রিভলিউশন অ্যান্ড নেপোলিয়ন বোনাপার্টের যে অংশটা আমার আছে তার মধ্যে ইউনিট ফোর আমি কমপ্লিট করেছি, আছে ইউনিট ফাইভ, ফেজেস অফ দ্য ফ্রেঞ্চ রিভলিউশন 1788 to 1799। আমরা ফরাসি বিপ্লবের বিভিন্ন পর্ব সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথম ভাবতে হবে যে ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল বিশেষত তৃতীয় শ্রেণীর দাবি দেওয়া মর্যাদা পুনরুদ্ধারের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে যেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ সেটা হলো ফরাসি বিপ্লব কয়েকটা ফেজে বা পর্যায়ে বিভক্ত। একটা হচ্ছে অভিজাততন্ত্রের বিদ্রোহ। ফরাসি বিপ্লবের প্রথম পর্ব হলো অভিজাত বিদ্রোহ। 1788 থেকে এই বিদ্রোহ শুরু হয়েছিল। 19 শতকে ফ্রান্সের রাষ্ট্রনেতা ও ঐতিহাসিক শাতোব্রিয়া লিখেছেন যে প্যাট্রিসিয়ানরা বিপ্লব শুরু করেছিল, সম্পূর্ণ করেছিল প্লেবিয়ানরা। বুর্বো রাজা ষোড়শ লুই সংস্কার শুরু করলে অভিজাতরা তাদের বিশেষ সুযোগ সুবিধা বিপন্ন হতে চলেছে আশঙ্কা করে বিদ্রোহ করেছিল। সমকালীন রাষ্ট্রনেতা রোবোস্পিয়ার জানিয়েছেন যে অভিজাত যাজক এবং বিচারকেরা প্রথম বিপ্লবের পরিমণ্ডল তৈরি করেছিল, জনগণ পরে এর সাথে যুক্ত হয়। রাজার অর্থনৈতিক সংকট হল এই অভিজাত বিপ্লবের তাৎক্ষণিক কারণ। আমরা বলতে পারি যে জর্জ লেফেভর অভিজাত বিদ্রোহকে অভিজাত বিপ্লব বলে আখ্যায়িত করেছেন। রাষ্ট্রতন্ত্রের সাথে অভিজাততন্ত্রের সংঘাত কোনো নতুন ঘটনা নয়, মধ্যযুগ থেকে অভিজাততন্ত্রের সঙ্গে রাজতন্ত্রের সংঘাত চলেছিল। রাজতন্ত্র এই গোষ্ঠীকে পরাস্ত করে নিরঙ্কুশ স্বৈরাচার প্রতিষ্ঠা করেছিল। 18 শতকে রাজতন্ত্র দুর্বল হয়ে পড়লে এই সংঘাত নতুন রূপে ও নতুন ব্যঞ্জনা নিয়ে হাজির হয়েছিল। রাজা ষোড়শ লুইয়ের চারজন অর্থমন্ত্রী তুর্গো, কালন, ব্রিয়েন ও নেকার রাজার অর্থনৈতিক সংকট মোচনের জন্য অনেকগুলি প্রস্তাব রেখেছিলেন। অভিজাত ও যাজকেরা এসব প্রস্তাবগুলিকে তাদের অধিকারের ওপর আঘাত বলে গণ্য করেছিল। 1786 খ্রিস্টাব্দে কলন লবণ ও তামাকের ওপর একচেটিয়া বাণিজ্য সারা দেশে সম্প্রসারিত করার প্রস্তাব দিয়েছিলেন। মাথাপিছু কর ও ভাতিয়েমের পরিবর্তে সকলের ওপর ভূমির পরিমাণ অনুযায়ী কর ধার্যের প্রস্তাব দিয়েছিলেন। খাদ্যশস্যের উপর সরকারি নিয়ন্ত্রণ প্রত্যাহারের প্রস্তাব ছিল। আভ্যন্তরীণ শুল্ক ও পরোক্ষ শুল্ক কর তুলে দেওয়ার প্রস্তাব ছিল। প্রাদেশিক সভাগুলিকে কর ধার্যের অধিকার দেওয়ার তিনি প্রস্তাব করেছিলেন। 1787 খ্রিস্টাব্দে ষোড়শ লুই কালনকে পদচ্যুত করে ব্রিয়েনকে অর্থমন্ত্রী পদে নিযুক্ত করেন। ব্রিয়েন প্রধানদের সভা স্থগিত রেখে প্যারিসের পার্লামোর সঙ্গে আলাপ আলোচনা শুরু করেন। ব্রিয়েন প্রাদেশিক সভা পুনর্গঠনের প্রস্তাব দেন, করভি তুলে দেওয়ার প্রস্তাব করেন, অবাধ শস্য ব্যবসায়ের কথা বলেন। এগুলি সম্পর্কে প্যারিসের পার্লামোর বিশেষ আপত্তি ছিল না, কিন্তু ব্রিয়েন নতুন ভূমিকর ও স্ট্যাম্প কর স্থাপনের প্রস্তাব দিলে পার্লেমো আপত্তি জানিয়েছিলেন। পার্লেমের বক্তব্য হল রাজা আদেশ জারি করে নতুন কর স্থাপন করতে পারেন না, নতুন কর স্থাপন করতে হলে রাজাকে স্টেটস জেনারেলের অনুমোদন নিতে হবে। পার্লামোর সঙ্গে আলোচনা ভেঙে যা ভেস্তে যায়। কালনের বিরুদ্ধে অভিযোগ নিয়ে তদন্ত শুরু করলে রাজা পার্লামোর সদস্যদের ট্রয়েতে নির্বাসিত করেন। এক্ষেত্রে আমরা বলতে পারি যে এই যে অভিজাত সম্প্রদায়ের যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, 1789 খ্রিস্টাব্দে আমরা দেখি 1 মে স্টেটস জেনারেলের সভা আহ্বান করেন। জর্জ লেফেভর লিখেছেন যে স্টেটস জেনারেল আহ্বান করতে রাজি হয়ে রাজা অভিজাততন্ত্রের কাছে আত্মসমর্পণ করেন এবং তাদের অগ্রাহ্য করে চলার আর রাজার পক্ষে সম্ভব হয়নি। দ্বিতীয় পর্ব কি না, বুর্জোয়া বিপ্লব। 1789 খ্রিস্টাব্দের 5ই মে স্টেটস জেনারেলের অধিবেশন বসেছিল। 9ই জুলাই জাতীয় সভা সংবিধান রচনার কাজ শুরু করেছিল। এই 2 মাস সময়কালে ফ্রান্সে বুর্জোয়া বিপ্লব ঘটেছিল। সাধারণভাবে বলা হয় ফ্রান্সের বিপ্লব হল বুর্জোয়া বিপ্লব। বুর্জোয়ারা এই বিপ্লবকে নেতৃত্ব দিয়েছিল। সংবিধান সভায় এরা ছিল সংখ্যাগরিষ্ঠ, আর বিপ্লবের ফলে বুর্জোয়ারা লাভবান হয়েছিল। বুর্জোয়ারা বিপ্লবের যে চিন্তাভাবনা করেছিল তাতে 2টি সম্প্রদায়ের উল্লেখ আমরা দেখতে পাই, এক যাজক, 2 অভিজাত। বুর্জোয়াদের ক্ষমতার দ্বন্দ্ব স্টেটস জেনারেলকে 3টি কক্ষে বিভক্ত করে দেয়। যাজক, অভিজাত ও তৃতীয় শ্রেণীর প্রতিনিধিদের আসন গ্রহণের ব্যবস্থা ছিল। নির্বাচন পদ্ধতি ছিল অত্যন্ত জটিল ও পরোক্ষ। যাজকদের সদস্য সংখ্যা ছিল 300, অভিজাতদের 299 এবং তৃতীয় কক্ষের 610। রাজা তৃতীয় কক্ষে দ্বিগুণ প্রতিনিধিত্বের দাবি মেনে নিতে বাধ্য হয়েছিলেন। 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সে গভীর অর্থনৈতিক ও সামাজিক অসন্তোষ ছিল। এই পটভূমিকায় স্টেটস জেনারেলের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই যে নির্বাচন, রাজার নির্দেশে প্রতিনিধিরা কাইয়ে নিয়ে এসেছিল। এই স্মারকলিপিগুলিতে সাধারণ মানুষ তার দাবিগুলি স্থান পেয়েছিল। সাধারণ মানুষের দাবিগুলি মধ্যে ছিল শাসনতন্ত্রের অভাব, রাজার মন্ত্রীদের স্বৈরাচারী আচরণ, পরোক্ষ কর হ্রাসের দাবি এবং জাতীয় সভায় আলোচনার মাধ্যমে কর ধার্যের প্রস্তাব। দাবি সনদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল আভ্যন্তরীণ শুল্ক চৌকির বিরোধিতা এবং সংবাদপত্রের স্বাধীনতা। সুতরাং এখানে আমরা বলতে পারি যে কাইয়েতে জনগণের সব দাবি স্থান পায়নি। স্টেট জেনারেলের এগুলি নিয়ে আলোচনাও হয়নি। এই গণবিক্ষোভ 1789 খ্রিস্টাব্দের গ্রীষ্মকালে গ্রামাঞ্চলে গণবিদ্রোহের আকারে আত্মপ্রকাশ করেছিল। তৃতীয় এস্টেটের সদস্যদের বেশিরভাগ ছিল মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। তারা পরিবর্তনের পক্ষপাতী ছিল। অভিজাত ও যাজকেরা নিজেদের শ্রেণী স্বার্থ রক্ষা করতে চেয়েছিল। এজন্য তৃতীয় এস্টেটের সঙ্গে এদের সংঘাত অবশ্যম্ভাবী হয়ে ওঠে। অভিজাততান্ত্রিক বিদ্রোহের সময় বুর্জোয়ারা আন্দোলনকে সমর্থন করেছিল, কিন্তু স্টেটস জেনারেলের অধিবেশনের দিন থেকে তারা অভিজাততন্ত্র বিরোধী অবস্থান নিয়েছিল। কন্দরসে তালেরা, মিরাবো ও সিয়েরের মতো অভিজাত ও যাজকেরা তৃতীয় এস্টেটের দাবিকে সমর্থন করেছিলেন। তৃতীয় এস্টেটের নির্বাচিত সদস্যদের বেশিরভাগ ছিল আইনজীবী, শিল্পপতি, বাঙ্কার ও পেশাদার মানুষ। অল্প কয়েকজন ছিল কৃষিজীবী। 5ই মে 1789 খ্রিস্টাব্দে স্টেটস জেনারেলের অধিবেশন বসার সঙ্গে সঙ্গে বিপ্লব শুরু হয়ে যায়। তৃতীয় এস্টেটের সদস্যরা 2টি পরিষ্কার দাবি রেখেছিল, সভার যৌথ অধিবেশন এবং মাথাপিছু ভোটদানের ব্যবস্থা। রাজারানী তৃতীয় এস্টেটের দাবি দেওয়ার সঙ্গে সহমত হতে পারেননি। অ্যাবেসিয়েস হোয়াইট ইজ দ্য থার্ড এস্টেট পুস্তিকাতে জানিয়েছেন, তৃতীয় এস্টেট হল আসল ফরাসি জাতি, অভিজাত ও যাজকরা হল জনসংখ্যার ভগ্নাংশ মাত্র। প্রথম ও দ্বিতীয় এস্টেটের সদস্যদের বারবার অনুরোধ করা সত্ত্বেও তৃতীয় এস্টেটের সঙ্গে যৌথ অধিবেশন বসতে তারা রাজি হয়নি। সুতরাং এহেন পটভূমিকায় ফরাসি বিপ্লবের নতুন শক্তির আবির্ভাব হয়। এই নতুন শক্তি হল সাকুলেত, শ্রমিক ও কৃষকদের বিদ্রোহ। এই পর্বের নেক্সট আর একটা পার্টে আমি দেবো।